ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सोपदान्तिकं वन्देऽहं श्रीगुरं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथानितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य श्रीराधा कृष्ण पादान् सहगना ललिता श्रीविशाखानितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमावं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादत्तनिजगुप्तबीतं स्वप्रेमनामामृतमत्युतारम् आपामरज विततारं गौरकृष्णजनभ्यतमहं प्रपद्ये जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुकं करोति वासलं पङ्गुलं हयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतरिणं श्रीचैतन्येश्वरं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले तो श्री चैतन्य महाप्रभुर লীলা ভগবানের যে অনন্ত স্বরূপ তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ লীলা। একবার গুরু মহাজ বলছিলেন যে মহাপ্রভুকে আগে কেউ জানত না কেন, এরকম নয় যে মহাপ্রভু আবির্ভাব হওয়ার পরে এই মহাপ্রভুর কথা আমরা শাস্ত্রে দেখতে পাচ্ছি বা শাস্ত্র বানানো হয়েছে। মহাপ্রভু আবির্ভাব হওয়ার অনেক আগে থেকে মহাপ্রভুর লীলার কথা মহাপ্রভু আবির্ভাবের কথা শাস্ত্রে রয়েছে, কিন্তু মায়াদেবীকে ভগবান একটা বিশেষ নির্দেশ দিয়েছেন, আমি যে পর্যন্ত এখানে অবতীর্ণ না হয়েছি সে পর্যন্ত আমার কথা লোকেরা বুঝতে না পারে। সেজন্য বলা যে সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। ভগবানকে বুঝতে হলে আমাদের চেষ্টা বল বুদ্ধি দিয়ে আমরা ভগবানকে বুঝতে পারি না, ভগবানের কৃপার মাধ্যমেই ভগবান লীলাকে আমরা বুঝতে পারি। তাই ব্রহ্মা তার প্রার্থনায় বলছেন, অথাপিতে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানু গৃহীতে বৈ জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন নাচন একপি চিরং বিচ্ছিন্ন। যে ভগবানের মহিমা জানা যাবে ভগবানের কৃপা, ভগবান তাকে যখন নিজেকে জানাবে তখন আমরা ভগবানকে বুঝতে পারব। যে ভগবান নিজেকে কাকে কিভাবে জানাবে সেটা হলো কথা, ভগবান নিজেকে কার কাছে কি রূপে প্রকাশ করবে। যে ভগবানের শুদ্ধ ভক্ত তারা ভগবানকে জানতে পারছে, কেউ তো ভগবানের সেই দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর রূপকে দর্শন করছে, জং শ্যামসুন্দর মচিন্তম গুণস্বরূপম। সবসময় ভক্তের হৃদয়ে সেই শ্যামসুন্দর রূপ স্ফুরিত হচ্ছে। আর ভগবান কখন মানুষকে দর্শন দিচ্ছে, তো মহাকাল স্বরূপে দর্শন দিচ্ছে। ভগবান নিজেকে সবার কাছে জানাচ্ছে, কিন্তু কাকে কিরকম জানাচ্ছে, কাকে কিরকম দর্শন দিচ্ছে, কাকে মহাকাল রূপে মৃত্যুরূপে দর্শন দিচ্ছে, তো কাকে দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর রূপে দর্শন দিচ্ছে। তো ভগবান যখন নিজেকে না জানাবে তখন ততক্ষণ আমরা জানতে পারি না। তো মহাপ্রভু যখন পুরীতে আছেন, তো প্রতাপ রুদ্র মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছেন। তো মহাপ্রভু দর্শন করতে চাইছেন, তো বলছে না না মহাপ্রভু তুমি দর্শন, মহাপ্রভু দর্শন দিতে ইচ্ছা করে না। তো এদিন লুকিয়ে গিয়েছেন, মহাপ্রভুর কথা আগে অনেক শুনেছেন। মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ফিরে এসছেন, দক্ষিণ ভারতে যাওয়ার পূর্বে যে কয়েক মাস পুরীতে অবস্থান করেছিলেন তাতে মহাপ্রভুর মহিমা অত প্রচারিত হয়ে গেছে, তো অনেক কথা মহাপ্রভুর কথা শুনে প্রতাপ চাইছেন যে আমি সে সন্ন্যাসীর সঙ্গে দেখা করব। তখন সারম্বরজ বলছেন না সে তো অলরেডি দাক্ষিণাত্যে চলে গেছেন। তো যখন মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ফিরে এসছেন, তো সার্বভৌম ভট্টাচার্য নিজে মহাপ্রভুর সঙ্গে আলোচনা করে এখন কোথায় থাকবে, তো ঠিক করা আছে, ঠিক আছে এরকম জায়গা ঠিক করতে হবে, মন্দিরের কাছে হতে হবে, নিরিবিলি জায়গা হতে হবে। তখন প্রতাপ রুদ্র বলেছেন যে মন্দিরের কাছে নিরিবিল জায়গা, একটা সুন্দর জায়গা আছে কাশী মিশ্র ভবন, তো সেখানে রাখলে ভালো হয়। তো সেখানে মহাপ্রভুর অবস্থান করছেন, আর প্রতাপ রুদ্র চাইছে মহাপ্রভুকে সাক্ষাৎ করতে, মহাপ্রভু না আমি তো সাক্ষাৎ করব না। তখন একদিন প্রতাপ রুদ্র গিয়েছেন দেখতে মহাপ্রভুকে, লুকিয়ে দেখবে সামনাসামনি না হয়। তখন কীর্তন চলছে, সে মহাপ্রভু সে প্রেমে একদম আবিষ্ট হয়, সে নৃত্য কীর্তন করছেন, আর নৃত্য কীর্তন করতে তো মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, সে মুখ থেকে ফেনা বেরোচ্ছে, লালা বেরোচ্ছে, মানে কিরকম হয়ে গেছেন। তো প্রতাপ রুদ্র গিয়ে খুব সম্মান করে দেখছেন, ভক্তি আছে কিন্তু এইরকম কিরকম মুখে লালা হয়ে গেছে, কাদা মাদা লেগে গেছে, দেখে কিটু মনে একটু বিরূপ ভাব তার প্রতাপ রুদ্রের। তো আনন্দ মনে দর্শন করে মহাপুর নৃত্য দর্শন করে কে বা আনন্দ না পাবে, আনন্দ করে ফিরেছেন। তো বাড়িতে ফিরে তিনি শুয়েছেন, তো এই শুয়েছেন স্বপ্ন দেখছেন। তো স্বপ্ন দেখছে সেদিন তিনি জগন্নাথ দর্শনে গিয়েছেন, যখন দর্শন জগন্নাথ দর্শনে গিয়েছেন তো জগন্নাথ মন্দিরে গিয়ে তো জগন্নাথের চরণ স্পর্শ করতে যাচ্ছে। তো জগন্নাথ বলছেন এই আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করো না, তোমার মাথায় কত সুন্দর মুকুট লেগেছে, তুমি সিল্কের কাপড় পরেছ, কত মণি মুক্তার হার পরেছ, তুমি কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি অপরিষ্কার, আমায় কেন ছুঁইবে তুমি। তো প্রতাপ রুদ্র বুঝতে পারছেন না কি ভগবান কেন ছুঁইতে বারণ করছেন। তখন যত প্রতাপ রুদ্রের কাছে আছে তখন সে বারণ করছেন। তো কিছু সময় প্রতাপ রুদ্র দেখতে পারছেন যে জগন্নাথের জায়গায় চৈতন্য মহাপুর বসে আছেন, আর সেরকম মুখ থেকে লালা পড়ছে, সারা গা একদম কাদা মাখা, মুখে ধুলা বালি সব লাগানো, আর মহাপুর বসে হাসছেন সেখানে। আর কিছু সময় পরে আবার সে জগন্নাথ তার মুখে সেরে লালা পড়ছে, সারা গায়ে কাদা লেগেছে। তখন প্রতাপদের বুঝতে পেরেছেন যে আরে আমি যে চৈতন্য মহাপুর দর্শন করতে গিয়েছিলাম তিনি দিন স্বয়ং জগন্নাথ, তো কিভাবে কাকে ভগবান কৃপা করবে আশীর্বাদ করবে, নিজেকে জানাবে। তো ভগবান যদি নিজেকে না জানায় ভগবান কাকে কিভাবে আশীর্বাদ করবে, কিভাবে কাকে জানাবে, সেটা ভগবানের উপর নির্ভর করে, ভগবানের কৃপার উপর নির্ভর করে। সেজন্য বলা আছে অথাপিতে দেব পদাম্বুজ দেয়, প্রসাদ লেসানু গৃহীত ভাই, ভগবানের প্রসাদ, ভগবানের কৃপা। একবার মহাপ্রভু জগন্নাথ পুরীতে আছেন, তিনি তোটা গোপীনাথে গিয়েছেন, ও একটা লোক দক্ষিণ ভারত থেকে এসেছে, সে অত্যন্ত গরিব ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ কিন্তু শাস্ত্রে পড়েছে যে জগন্নাথ অত্যন্ত ভক্তবৎসল, আর যার যার দুঃখ সব দুঃখ দূরীভূত করেন, তিনি আর্তত্রাণ, আর্ত লোককে তিনি উদ্ধার করেন। এই ব্রাহ্মণ খুব গরিব, এই ব্রাহ্মণ খেতে পায় না, তো কি করবে? তুমি ভাবছে ঠিক আছে আমি যাই জগন্নাথের কাছে, শাস্ত্রে বলা আছে জগন্নাথকে যে যা চায় সে তা পায়। তো ব্রাহ্মণ কি করছে না, জগন্নাথ পুরীতে এসে জগন্নাথের খুব প্রার্থনা করছে, হে জগন্নাথ আপনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ, সবাইকে চালাচ্ছেন, সবাইকে খেতে দিচ্ছেন, আমি কি আপনার ব্রহ্মাণ্ডের বাহিরে নাকি, আমাকে আপনি কিছু দিয়ে দেন, ধন রত্ন কিছু ধন সম্পদ আপনি আমাকে দেন, খুব ধন সম্পদ পাওয়া দেন, খুব লোভী। তো অনেক প্রার্থনা করে তার পায় না, জগন্নাথ কিছু দে না ওকে। তখন বলছে না, যদি তুমি আমাকে ধন সম্পদ না দাও তাহলে আমি উপবাস করে আত্মহত্যা করব। তো এরকম করে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে তখন একদিন গিয়েছে সমুদ্র ধারে। তো সমুদ্র ধারে গিয়ে বসে আছে, কয়েকদিন ধরে খাওয়া দাওয়া নেই, তো সমুদ্র ধারে গিয়ে বসেছে, যে দেখছে হঠাৎ এই সমুদ্র ভিতর থেকে বিরাট একটা মানুষ বেরোচ্ছে, বিরাট সাইজ, অনেক উঁচু। তখন দেখে বলছে হাই জগন্নাথ এসে গেছেন, ভাবছি তো ভগবান মনে সমুদ্র থেকে এসেছেন, আমি যে উপবাস করেছি না খেয়ে মরব, আমাকে কৃপা না করলে, তো ভগবান সমুদ্র ভিতর থেকে বেরোচ্ছেন। তো সেই সমুদ্র থেকে বেরিয়েছে, এ তীরে দাঁড়িয়ে দণ্ডবত প্রণাম করছে, আর সে বিরাট একটা সমুদ্র থেকে বেরিয়ে যখন তীরে পৌঁছেছে তা ছোট্ট মানুষের মতন হয়ে গেছে, সাধারণ মানুষ যেরকম, তো সাধারণ মানুষের মতনই সে তীরে তীরে হাঁটা দেওয়া শুরু করছে। তো তার পিছনে পেছনে এই গরিব ব্রাহ্মণ এ তার পিছনে পেছনে যাচ্ছে, তখন কিছু তার পিছনে যাচ্ছে, তখন সেই লোকটা যে সমুদ্র থেকে বেরিয়েছে বলছে কি হচ্ছে তোমার পিছনে কেন আসছ? তো বলছে হে ভগবান আপনি তো জগন্নাথ, আমি তো আপনাকে দেখা করতে এসেছিলাম, আপনি কৃপা করে দর্শন দিয়েছেন আর আমাকে সব ধন সম্পদ দেন, আমি খুব গরিব। সে বলছে আরে না না আমি জগন্নাথ নাই, তো আমি এখানে এসেছি আমি জগন্নাথ দর্শন করতে যাচ্ছি, তোমার ধন সম্পদ লাগবে? ঠিক আছে কোনো চিন্তা নাই, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে জগন্নাথ থেকে বলে ধন সম্পদ ব্যবস্থা করে দেব। তখন এই গরিব ব্রাহ্মণ ওই সমুদ্র থেকে যে লোকটা এসেছিল তার পিছনে পিছনে গিয়েছে, তখন সে লোক গিয়ে তোটা গোপীনাথে পৌঁছেছে। তো তোটা গোপীনাথ তখন মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে কিছু আলোচনা করছিলেন, তখন এই ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণটা একটু দূরে বসেছে, আর সমুদ্র থেকে যে লোকটা বেরিয়েছিল সে মহাপ্রভুর কাছে গিয়েছে। তো মহাপ্রভুর কাছে যেতে মহাপ্রভু যেন অনেকদিনের জানাশোনার লোক, তার সঙ্গে আলাপ আলোচনা করে ভক্তরা চিনতে পারছেন এই লোকটা কোথা থেকে এসেছে, এবার মহাপ্রভু ভক্ত হলো কবে থেকে, আমরা তো কোনোদিন একে দেখি না, তারা সব আশ্চর্য হচ্ছে। তো মহাপ্রভুর সঙ্গে অনেক সময় আলাপ আলোচনা করে তখন সে লোক প্রণাম টণাম করে ফিরে যাচ্ছে, শুনে ফিরে যাচ্ছে। ব্রাহ্মণ তার সঙ্গে সঙ্গে যাচ্ছে, ব্রাহ্মণ মনে করছে তো এই লোক তো জগন্নাথের কাছে যাবে, গিয়ে আমার জন্য প্রার্থনা করবে, ধন সম্পদ পাব। তখন সে লোকটা বলছে কি হলো, তুমি যে বললে জগন্নাথের সঙ্গে দর্শন করবে, জগন্নাথের কাছে না গিয়ে তুমি চলে আছো? তখন সে লোক ধুত মূর্খ বেটা, তুই জগন্নাথ দর্শন করতে পারি না? না কোথায় জগন্নাথ, আমার তো মন্দিরেই যাই না। আরে না আমি যার সঙ্গে কথাবার্তা করলাম সে হচ্ছে জগন্নাথ, তো সে জগন্নাথ আমাকে বললো না আমি কিছু ধন সম্পদ চাইতাম তার কাছে। তখন সে আবার গিয়েছে, তো আগবার সেখানে গিয়েছে ধন সমাজ জগন্নাথে দেখলাম ধন সম্পদ চাইলাম না, তখন আবার গিয়ে মহাপ্রভু বলছে আপনি তো জগন্নাথ আপনি আমাকে ধন সম্পদ দেন। তখন মহাপ্রভু বলছেন যে ঠিক আছে এই লোককে এই তখন মহাপ্রভু এই বিভীষণকে লোকটা যে ছিল মহাপ্রভু ভক্তরা জিজ্ঞাসা করছেন যে আপনার এই লোক এসেছিল এই কে লোক আমরা তো কোনোদিন দেখে না, তখন মহাপ্রভু বলছেন ও বিভীষণ ছিল, বিভীষণ লঙ্কা থেকে এসেছে, বিভীষণ তো এখনই বেঁচে আছে, সে লঙ্কা থেকে জগন্নাথ দর্শন করতে এসেছে, আর মহাপ্রভু সাক্ষাৎ জগন্নাথ তো মহাপ্রভুকে দর্শন করার পরে জগন্নাথ দর্শন হল বলে মনে করে ফিরে যাচ্ছে। তখন মহাপ্রভু বলছেন যে তুমি একে এই দক্ষিণ ভারত অনেক দূর থেকে এসেছে, হ্যাঁ ওকে অনেক টাকা পয়সা তুমি দেবে, ধন সম্পদ দেবে। তখন বিভীষণ বলছে যে আমি জগন্নাথের কাছে গিয়েছিলাম আর জগন্নাথ বলছে তোমাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দেবে। তখন আবার ফিরে গিয়েছে আর মহাপ্রভুকে ধন্যবাদ প্রার্থনা করছে। তখন মহাপ্রভু বলছেন দেখো তোমার এই জীবনে যতটুকু পাওয়ার সুখ দুঃখ তুমি পাবে, আর এই জীবনের পরে তুমি আমার ধামে চলে আসবে। তো এরকম মহাপ্রভু ভগবান কাকে কি রূপে কিভাবে জানাবে সেটা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। তো এই জন্য মহাপ্রভু বা ভগবান, ভগবানের স্বরূপ, ভগবানের স্বরূপের মধ্যে তিনটা মুখ্য জিনিস দেখা যায়। কোন স্বরূপের মধ্যে ঐশ্বর্যের প্রাচুর্যতা দেখা যায়, কোন স্বরূপের মধ্যে ঔদার্যের প্রাচুর্যতা দেখা যায়, কোন স্বরূপের মধ্যে মাধুর্যের প্রাচুর্যতা দেখা যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন রসিক শেখর কৃষ্ণ পরম করুণা। একধারে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন রসিক শেখর, মাধুর্যের পরম উৎকর্ষতা তার মধ্যে আছে, আর তিনি অত্যন্ত করুণাময়। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ কালকে আমরা আলোচনা করছিলাম তিনি কিভাবে এই কলিযুগে আবির্ভূত হয়েছেন চৈতন্য রূপে। তো রাধারানী কৃষ্ণের বিরহে তার যে ভাব, সেই ভাব সেই রসকে আস্বাদন করবার জন্য, তা আমরা গতকালকে চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করে শ্রবণ করলাম কিভাবে মহাপ্রভু গম্ভীরে অবস্থান করছেন। গম্ভীরে অবস্থান করবার সময়ে রায় রামানন্দ স্বরূপ দামোদর তাকে কৃষ্ণের কথা শোনাচ্ছেন, কিভাবে মধ্যরাত্রিতে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। তো এইভাবে মহাপ্রভু গম্ভীরে যখন অবস্থান করছেন, এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন লোকে নাহি দেখেছে শাস্ত্রে নাহি শুনি, হেন ভাব ব্যক্ত করে নাসি চূড়ামণি। এই নাসি চূড়ামণি চৈতন্য মহাপ্রভু এইরকম ভাব, এইরকম লীলা প্রকাশ করছেন যে এইরকম জিনিস কোনো লোক শুনে না, কোনো শাস্ত্রে তো আমরা শুনে না। তাহলে মহাপ্রভু যে অবতীর্ণ হয়েছেন, এই মহাপ্রভু অবতীর্ণের মুখ্য বিভিন্ন কারণের মধ্যে একটি কারণ কি ছিল না, রাধারণীর মহিমা প্রকাশ করা। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাততে। মহাপ্রভু আবির্ভূত হয়েছেন রাধার মহিমা প্রেম রস সীমা জানাতে, আর রাধারণীর প্রেম হচ্ছে বেদগোপ্য বস্তু, যে কথা বেদে তো খুব সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, সূচনা দেওয়া হয়েছে। সেজন্য এখানে বলা হচ্ছে মহাপ্রভু যে লীলা দেখাচ্ছেন, যে প্রেমের ভাব প্রকাশ করছেন, যে অষ্টসাত্ত্বিক বিকার ভাব, যেরকম আমরা কালকে শুনলাম যে মহাপ্রভু মনের মধ্যে যখন প্রেম ভাব উচ্ছ্বসিত হয় তার শরীরে যে বিকার আগে কোনোদিন দেখতে পাওয়া যায় না, আগে পাওয়া যায় না কি পরে কি দেখতে পাওয়া যায় না আমি জানি না, এরপর তার দেখতে কার মধ্যে এরকম পাওয়া যায় কিনা, কিন্তু এইরকম জিনিস মহাপ্রভু যেটা শাস্ত্রের মধ্যে বর্ণনা করা নেই। সেজন্যকে বলা হয় বেদগোপ্য, মহাপ্রভু লীলা আছে বেদগোপ্য। শাস্ত্র লোকাতীত যেই যেই ভাব হয় ইতর লোকের তাতে না হয় নিশ্চয়। তো শাস্ত্রে যে কথা নেই, সাধারণ লোকেরা যেটি বলে না সেই রকম কথা যদি কেউ বলবে, তার ইতর লোক বাহ্যিক লোকেদের কোনোদিন তার পরতে যাবে না, তাদের বিশ্বাস হবে না। এইরকম হয় নাকি? তো হবে না, তো তারা বুঝতে পারবে না। কেন, যদি ভগবান না বুঝান তাহলে তারা বুঝতে পারবে না, শাস্ত্র থেকে বুঝতে পারবে না। এবং কারণ এটা শাস্ত্র লোকাতীত লীলা, শাস্ত্র লোকাতীত লীলাকে সাধারণ ইতর মানুষ তার নিশ্চয়তা করতে পারবে না। সেই জন্য এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমি যা কিছু লিখছি এগুলি সব রঘুনাথ দাস যিনি সবসময় মহাপুরুষ সঙ্গে অবস্থান করতেন, যিনি স্বয়ং সাক্ষাৎ যেগুলি দর্শন করেছেন, তিনি তার চৈতন্য স্তব কল্পবৃক্ষ গ্রন্থে যা বর্ণনা করেছেন সেখান থেকে আমি এগুলি লিখছি, তার মধ্যে যা শুনেছি। মহাপ্রভু এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রঘুনাথ দাসের শ্রীমুক্তগুলো শুনেছেন। তো উনি মহাপ্রভু যখন পুরীতে থাকতেন, পুরীর জঙ্গল দেখে বৃন্দাবন মনে করতেন, সমুদ্র দেখে যমুনা মনে করতেন, চটক পর্বত দেখে গোবর্ধন মনে করতেন। তো একদিন মহাপ্রভুর একটি চটক পর্বত লীলা বর্ণনা করছেন। একদিন মহাপ্রভু সমুদ্র যাইতে চটক পর্বত দেখিলে না আচম্বিত। তো মহাপুরুষ সমুদ্র স্নান করতে যাচ্ছেন, হঠাৎ তিনি চটক পর্বত দেখেছেন। চটক পর্বত মানে সমুদ্র তীরে জমেশ্বর তোটার কাছে একটা বড় বালির ঢিপি মতন ছিল, এখন সেখানে একটা গৌড়ীয় মঠ স্থাপন করা হয়েছে, যেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর অবস্থান করতেন ছিল। প্রভুপাদ যখন পুরী গেছিলেন সেই ঘরে তিনি অবস্থান করেছিলেন, তাকে চটক পর্বত বলে। তো এই চটক পর্বত দেখে মহাপ্রভুর কি হয়েছে না ভাব এসেছে, এই যেন গোবর্ধন, মানে ভগবানের যে শুদ্ধ ভক্ত যার মধ্যে ভগবত প্রেম জেগেছে, তারা স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। ভগবানের ভক্ত যে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ চেতনা কীরকম হয়, কৃষ্ণ চেতনা কৃষ্ণ দর্শন কি করে ভক্ত করে, একরকম ভক্ত কৃষ্ণ দর্শন করে যদি যা কিছু দেখবে সেটা কৃষ্ণের অংশ বলে মনে করবে, এ কৃষ্ণের শক্তি বলে তার স্মৃতি হবে, এরকম কৃষ্ণ চেতনা। পাহাড় দেখবে, নদী দেখবে, বৃক্ষ দেখবে, বৃক্ষ দেখলে মনে হবে কৃষ্ণের লোম, হ্যাঁ, বা বিরাট রূপের একটা দর্শন তার উপলব্ধি হবে, এ একরকমের কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ চেতনা। আর একরকমের কৃষ্ণ চেতনা হচ্ছে কি না, যা কিছু কৃষ্ণ স্মৃতি করাবে, তো আকাশে মেঘ দেখবে, ময়ূরের পাখা দেখবে, বাছুর দেখবে, বাঁশি ধ্বনি শ্রবণ করবে, হ্যাঁ, যে কৃষ্ণ স্মৃতি দেবে, সে একরকমের কৃষ্ণ চেতনা। আর একরকমের কৃষ্ণ চেতনা কি না, কৃষ্ণ স্ফূর্তি হবে, মানে কৃষ্ণ লীলা তার হৃদয়ের মধ্যে স্ফূর্তি হবে, ই একরকমের কৃষ্ণ চেতনা। আর একরকম হচ্ছে কি না, কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে পারবে, যত যত ইচ্ছানন, যেখানে যেখানে সে তার দৃষ্টি ফেলবে সর্বত্র শুধু কৃষ্ণই দর্শন করবে বা কৃষ্ণ সম্পর্কে লীলা দর্শন করবে। তো মহাপ্রভু তো এইভাবে একদিন যখন সমুদ্রে স্নান করতে যাচ্ছেন, তো এই চটক পর্বত দেখে তো গোবর্ধন বলে সেদিকে ছুটছেন জোরে। ভাগবত থেকে একটি শ্লোক পড়ে পড়ে মানে একদম বায়ুর বেগে ছুটছেন, বায়ুর বেগে ছুট, কেউ যেন তাকে ধরতে না পারে। তখন গোবিন্দ কি করছেন না, মহাপ্রভু পেছনে পেছনে দৌড়াচ্ছেন, আর মহাপ্রভু চিৎকার করে জোরে দৌড়াচ্ছেন, আর এই তো সব জায়গায় প্রচারিত হয়েছে যে মহাপ্রভু চিৎকারে সমুদ্রের দিকে দৌড়াচ্ছেন। তো সমুদ্রের যে সমস্ত যে ভক্তরা ছিল, যে যেখানে ছিল, তো সবাই মহাপ্রভু পেছনে পেছনে দৌড়াচ্ছে, আর মহাপ্রভু অত জোরে দৌড়াচ্ছেন মানে কেউ তাকে আর ধরতে পারে না, হ্যাঁ, আর কেউ ধরতে পারে না। তো সমস্ত স্বরূপ দামোদর, জগদানন্দ পণ্ডিত ছিলেন, গদাধর, রামাই, নন্দাই, শঙ্কর, হ্যাঁ, পুরী ভারতী গোসাঁই সব, হ্যাঁ, খঞ্জ ভগবান আচার্য, এরা সবাই পাশাপাশি থাকত। মহাপ্রভু যেখানে থাকতেন জগন্নাথ পুরীতে, আমি আগে বলেছি যে আমরা এক একটা ধামে যাব, এক একটা ধামের এক একটা মহত্ব রয়েছে। দ্বারকা যাব, দ্বারকার বৈশিষ্ট্য কি না, ঐশ্বর্য রয়েছে। বৃন্দাবনে যাব, সেখানে মাধুর্য রয়েছে। নবদ্বীপে যাব, সেখানে ঔদার্য রয়েছে। কিন্তু জগন্নাথ পুরীর বৈশিষ্ট্য হচ্ছে এক ধারায় ঐশ্বর্য, মাধুর্য, ঔদার্য তিনটাই সেখানে রয়েছে। সেজন্য পদ্মপুরাণে বলা হয়েছে যে গোকুলে, মথুরায়, দ্বারকায় এই সব জায়গা ঘুরে যা পাবে, শুধু শ্রীক্ষেত্র জগন্নাথ পুরী গেলে সেটাই পাবে। কারণ জগন্নাথ পুরী তো সমস্ত রসের সমাহার, সমস্ত ভাবের সমাহার। জগন্নাথ পুরীতে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান তার স্বয়ং রূপের চরম পরাকাষ্ঠা। আমরা জানি ভগবানের যত রূপ আছে সমস্ত রূপের মধ্যে শ্রেষ্ঠ রূপটি হচ্ছে কৃষ্ণ রূপ। এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো সেই ভগবান কৃষ্ণ জগন্নাথ পুরীতে কি রূপে রয়েছেন, তিনি জগন্নাথ রূপে রয়েছেন আর তিনি চৈতন্য রূপে রয়েছেন। এটা জগন্নাথ পুরীতে ভগবানের সর্বশ্রেষ্ঠ প্রকাশ কেন বলা আছে, তা আমরা জানি কৃষ্ণ হচ্ছে সর্বোত্তম রূপ। তো কৃষ্ণ সর্বোত্তম রূপ হয় কি করছেন না, তিনি সবসময় ভক্তের সেবা গ্রহণ করছেন। আর একটি সর্বোত্তম রূপের কি করছেন না, ভক্ত হয়ে তিনি ভগবানের সেবা করে আনন্দ পাচ্ছেন। তিনি জগন্নাথ রূপে রাধা বিরহ বিধুরা কৃষ্ণ হচ্ছেন জগন্নাথ, আর কৃষ্ণ বিরহ বিধুরা কৃষ্ণ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আমরা যত ধামে যাই ভগবানের একটি স্বরূপের লীলা শ্রবণ করব, অযোধ্যা, বৃন্দাবন, দ্বারকা, বদ্রীনাথ, ভগবান এক স্বরূপের লীলা কথা শ্রবণ করব। কিন্তু জগন্নাথ পুরীতে আমরা কি দেখছি না, ভগবানের স্বয়ং রূপের দুটো স্বরূপ, কৃষ্ণ আর গৌরাঙ্গ দুটো স্বরূপ। সেই জন্যই জগন্নাথ পুরী এটা হচ্ছে চমৎকারিতা। আর এই পুরীতে কি হতো, সেখানে নবদ্বীপ ধাম আছে, সেখানে দ্বারকা ধাম রয়েছে, আর সেখানে বৃন্দাবন ধাম রয়েছে। জগন্নাথ পুরী মন্দির আছে দ্বারকা, আর যেখানে গুন্ডিচা মন্দির সুন্দরাচল সেটা হচ্ছে বৃন্দাবন, আর সমুদ্র তীরে যেখানে গম্ভীরা আছে, সিদ্ধবকুল আছে, তোটা গোপীনাথ আছে, আর কি আছে, আর সাতাসন যেখানে কি রঘুনাথ দাস থাকতেন, ছোট হরিদাস থাকত থাকতেন, জগদানন্দ পণ্ডিত থাকতেন, স্বরূপ দামোদর থাকতেন। এখন আমাদের যে ভক্তিকুটি মন্দির আছে তার পাশাপাশি এগুলি সব, তাকে সাতাসন মঠ বলা হয়। পুরাকালে সেখানে সপ্ত ঋষিরা বসে তপস্যা করতেন, হ্যাঁ, তো সেই জায়গায় সেই এলাকায় নবদ্বীপ ধাম বলা হয়। তো সবাইকে মহাপুরুষ কাছাকাছি থাকতেন। এবার আমি জগন্নাথ পুরীতে গিয়েছিলাম, অনেক মানে জগন্নাথ পুরী সেইটুকু জায়গায় অনেক জায়গায় নরহরি ঠাকুর, অভিরাম ঠাকুর, অদ্বৈত আচার্য, তাদের সব মন্দির আছে, মন্দির সব ভেঙে টেঙে গেছে, বিগ্রহগুলো আর ভালো পূজেন, কত সুন্দর সুন্দর গৌর নিত্যানন্দ বিগ্রহ। আমার একটা গম্ভীরা জানি যেখানে কাশীমিশ্বরের বাড়ি, আমাকে সেখানকার একজন বৈষ্ণব নিয়ে গেছে আরেকটা জায়গায়, বলে যে এখানে একটা গম্ভীরা, বলে এখানে গম্ভীরা কি করে হলো না, এখানে অদ্বৈত আচার্য আসে থাকতেন, আর যখন মহাপুরুষকে অদ্বৈত আচার্য নিমন্ত্রণ করতেন প্রসাদের জন্য, তো মহাপুরুষকে সেই গম্ভীরায় সেখানে অবস্থান করতেন। তো এরকম মহাপুরুষ সমস্ত ভক্ত তার চারপাশে থাকতেন। তো যখন মহাপ্রভু এই চটক পর্বত দিকে দৌড়াচ্ছেন, এই সমস্ত বৈষ্ণবরা তার দিকে যাচ্ছেন। তো মহাপ্রভু যাচ্ছেন যেন প্রথমে চলিলা প্রভু যেন বায়ুগতি, হঠাৎ খুব জোরে দৌড়ে হঠাৎ এক জায়গায় স্তম্ভ হয়ে রয়ে গেছেন। প্রেমের একটা স্বভাব স্তম্ভ, হঠাৎ সে থেমে যাবে, স্থির হয়ে রয়ে গেছেন। তখন মহাপ্রভুর তো সেই প্রেম ভাব, অষ্ট সাত্বিক বিকার ভাব দেখা যাচ্ছে, স্তম্ভ হয়ে গেছে। তারপরে প্রতি রোমকূপে মাংস, প্রতি রোমের মাংসগুলো ব্রণের মতন হয়ে গেছে, আর সে ব্রণের উপরে কি হয়েছে এক একটা রোম, যেন মনে হচ্ছে কদম্বের ফুল, তার শরীর কদম্ব ফুলের মতন দেখা যাচ্ছে। প্রতি রোমকূপে মাংস ব্রণের আকার, তার উপরে রোম উদ্গম কদম্ব প্রকার। আবার কি হচ্ছে না, লোম দিয়ে প্রতিরোমে প্রস্রদ পড়ে রুধিরের ধার, আমাদের রোম দিয়ে যেরকম ঘাম বেরোয়, মহাপ্রভুর রোম দিয়ে কি হচ্ছে না রক্ত বেরোচ্ছে। সেখানে কণ্ঠে ঘর ঘর আওয়াজ হচ্ছে, নাহি বর্ণের উচ্চার, কোনো কথা বলতে পারছেন না, আর দুই নেত্র থেকে শুধু জল বইছে, যেন গঙ্গা যমুনা গিয়ে সমুদ্রে যেন যোগদান করছেন। আর মহাপুরুষ শরীরের বর্ণ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, তার শরীর শঙ্খের মতন সাদা হয়ে গেছে, এরকম ভাব। আর মহাপুরুষ এরকম হঠাৎ দাঁড়িয়ে সেখানে কাঁপছেন, মানে সমুদ্রের তরঙ্গের মতন কাঁপতে 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 সেখানে বালির উপরে পড়ে গেছেন। কাঁপিতে কাঁপিতে প্রভু ভূমিতে পড়িলাম। তখন সমস্ত মহাপ্রভুকে গিয়ে গোবিন্দ সভায় ধরেছে, গোবিন্দ উঠিয়ে তখন কি করছে না, লোটার জলে মহাপ্রভু মুখে সিঞ্চন করেছে, আর মহাপ্রভু বহির্বাসা নিয়ে তাকে এরকম হাওয়া দিচ্ছে। তার স্বরূপাদি আরো সব ভক্তরা সেখানে পৌঁছে গেছে। মহাপ্রভু এরকম অবস্থা দেখে শরীর, সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে, গার রঙ পরিবর্তন হয়ে গেছে, আর সবাই দেখে সমস্ত সবাই কান্না করতে শুরু করছে। তো মহাপ্রভুর অঙ্গে তো অষ্ট সাত্বিক বিকার, তো চমৎকার যে এইরকম মহাপ্রভুর অঙ্গ কি করে পরিবর্তন হতে পারে। তারপর সবাই ভক্তরা পৌঁছে খুব উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করে, মহাপুর অঙ্গে প্রচুর শীতল জল তার অঙ্গে ঢালছে, এরকম শীতল জল ঢালছে, তো ঢালতে জোরে কীর্তন করছে, মহাপুর কানে গিয়ে হরিনাম করছে। তো মহাপ্রভু হঠাৎ করে হরি বল বলে সেখান থেকে উঠে একদম লাফিয়েছে, আর যখন লাফি তার শরীর যেরকম ছিল সেরকম আবার হয়ে গেছে, বাদ্যগান এসে গেছে, পূর্ণ বাদ্যগান, অর্ধেক বাদ্যগান এসেছে। হ্যাঁ, উঠিল মঙ্গলধ্বনি চৌদিকে ভরি, হ্যাঁ, সানন্দে সকলে বৈষ্ণব বলে হরি হরি। তখন মহাপ্রভু একটু বাদ্য গান পেয়েছেন, বাজান গে তাকাচ্ছেন এদিকে এদিকে এরকম, মাপে বুঝতে পারছেন কোথায় আমি কি ব্যাপার। হ্যাঁ, সব দিকে তাকায় তাকায়, কিন্তু আমাকে কিছু দেখতে চায়, কিছু দেখতে চায়, যা দেখতে চায় যেন দেখতে পাচ্ছে না। মানে মহাপুরুষ যে দৌড়ে যাচ্ছেন, তখন তো আমি কালকে যেটা বলেছিলাম, অন্তরে সম্পূর্ণ আলাদা একটা রাজ্যে সাম্রাজ্যে রয়েছে, যেন বাহ্যিক ভাব আসছে, অর্ধবাহ্যিক ভাব তখন দেখতে চাইছে, যেন দেখতে পায় না। তো বৈষ্ণব দেখায় তখন স্বরূপ গোসাই, হ্যাঁ বলছেন, হ্যাঁ স্বরূপ গোসাই বলছেন, মহাপুরুষ বলছেন কি হলো হঠাৎ আমাকে এখানে কে নিয়ে আসলো, আমি তো গোবর্ধনে ছিলাম, গোবর্ধন হইতে মরে কে ইহা আনিলা, পায়া কৃষ্ণ লীলা দেখতে, হ্যাঁ পায়া কৃষ্ণ লীলা দেখিতে না পাইলা। তো মহাপুরুষ বলছেন, মহাপুরুষ বিরহ ভাব সবসময় দেখবে আবার সঙ্গে সঙ্গে দেখবে না, তো আমি কৃষ্ণ লীলা দর্শন করে আর পেলাম না, এখান থেকে আমি গোবর্ধনে গেলাম। হ্যাঁ মহাপুরুষ বলছেন অর্ধ বাহ্যিক অবস্থা, বাহ্য অবস্থা বলছেন, ইয়া হইতে আজি মুই গেনু গোবর্ধনে, দেখো যদি কৃষ্ণ করেন গোধন চারণে, তো দেখতে যদি হয়তো দেখব কৃষ্ণ হয়তো গোধন গোচারণ করছেন, গোবর্ধনে চড়ি কৃষ্ণ বাজাইল বেনু, গোবর্ধনের চারিদিকে চরে সব ধেনু। সেখানে আমি দেখলাম যে গোবর্ধন উপরে উঠে কৃষ্ণ বেনুবাদন করছেন, আর গোবর্ধন চারদিকে গাভীরা গোচারণ করছেন। তো সেই বেনুধ্বনি শ্রবণ করে সেখানে রাধা ঠাকুরানি এসেছেন, আর সব সখীগণ তার সঙ্গে সঙ্গে আসছেন, হ্যাঁ বেনুধ্বনি শ্রবণ করে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। আজন রাধারানী এসেছেন, রাধারানীকে নিয়ে কৃষ্ণ একটা গুহার মধ্যে প্রবেশ করেছেন, আর সখীরা সব ফুল তুলতে যাচ্ছে। তো আমি অত সুন্দর আনন্দ পাচ্ছিলাম, আর ঠিক সেই সময় তোমরা আসে হই হই শুরু করলাম, আর কোলাহল করলাম, আর কোলাহল করে আমাকে এখানে ধরে নিয়ে এসেছ। মানে মহাপুরুষটা আলাদাভাবে ছিলেন, তো তাহা হইতে ধরি মরে ইহা লয়া আইলা, কেনে বা আনিলা মরে বৃথা দুঃখ দিতে, পায়া কৃষ্ণের লীলা না পাইনু দেখিতে। তো আমাকে কেন তোমরা দুঃখ দিতে এখানে নিয়ে আসলো, আমি কৃষ্ণ লীলা দর্শন করেছিলাম কত সুন্দর। এইভাবে বলে বলে মহাপুরুষ খুব উন্মাদের মতন একদম কান্তে ক্রন্দন করতে শুরু করছেন, আর মহাপুরুষ দশা দেখে সমস্ত বৈষ্ণবরা ক্রন্দন করছে। তো এই সময় দুই ভক্ত এসেছেন, পুরী আর ভারতী, হ্যাঁ তারা মানে মহাপুরুষ সম্মাননীয় ভক্ত। তো সেই দুইজনকে দেখে তো মহাপুরুষ একটু আরো বাহ্যজ্ঞান এসে মহাপুরুষ উঠে তাদের প্রণাম করছে, আলিঙ্গন করছে। তো মহাপুরুষ জিজ্ঞেস, তোমরা দুজন এখানে কেন এসেছ? তা বলছে, আমরা আসছি তোমার নাচ দেখতে, তোমার নৃত্য দেখতে। তো মহাপুরুষ শুনে লজ্জিত হয়েছে। হ্যাঁ এইসব যা কিছু আছে মহাপুরুষ কিছু বুঝতে পারছে না, অন্তরে অন্তরে ওনার আনন্দ। মহাপুরুষ লীলায় বাহিরে দেখতে এইরকম, কিন্তু অন্তরে খুব আনন্দ পাচ্ছেন। তো এইভাবে তিনি চটক পর্বত তিনি দর্শন করছেন। তো এইভাবে মহাপ্রভুর চটক পর্বত গৃহ দর্শন করেছেন, হ্যাঁ সে কথা বর্ণনা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো মহাপ্রভু গম্ভীরায় থাকে, এই মত মহাপ্রভু রাত্রি দিবসে, আত্মস্ফূর্তি নাহি কৃষ্ণ ভাবাবেশে। তো এরকম কৃষ্ণ ভাবে আবিষ্ট, তো নিজের দেহ স্মৃতি তার নেই, তার আত্মস্মৃতি নাই, কখন পূর্ণভাবে ভাবে মগ্ন আছেন, কখন অর্ধভাবে মগ্ন আছেন, হ্যাঁ এর বিভিন্নভাবে রয়েছেন। তো একদিনের ব্যাপার ঘটনা বর্ণনা করা হচ্ছে। একদিন কি হয়েছে, একদিন মহাপ্রভু জগন্নাথ দর্শন করে, তিনি জগন্নাথের যখন দর্শন করেন, তখন আমি বলেছি জগন্নাথের দর্শন করবার সময় জগন্নাথকে তিনি দর্শন করেন না, জগন্নাথের দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, ব্রজেন্দ্রনন্দন দর্শন করছেন। তো যখন মহাপ্রভু জগন্নাথের ব্রজেন্দ্রনন্দন বলে দর্শন করেছেন, শ্যামসুন্দরকে দর্শন করেছেন, তো রাধাভাবে তার মন কিরকম হয়েছে না, পঞ্চগুণে করে পঞ্চ ইন্দ্রিয় আকর্ষণ, একবারে স্ফুরে প্রভুর কৃষ্ণের পঞ্চগুণ। মানে ভগবান শ্রীকৃষ্ণের যে পাঁচটা গুণ, পাঁচটি গুণ কি, তার রূপ রস, তারপরে গন্ধ শব্দ স্পর্শ। তো মহাপ্রভু পাঁচটা ইন্দ্রিয়কে সে আকর্ষণ করছে, একটা মন, এক মন পঞ্চদিকে পঞ্চগুণে টানে, টানাটানি প্রভুর মন হইল অজ্ঞান। তো এক মন সাহায্যে পাঁচটা ইন্দ্রিয় পাঁচ দিকে টানছে। তো মহাপ্রভু এরকম অজ্ঞান হয়ে গেছেন তো এইভাবে এই সময় ঠিক উপলভোগ উঠেছে, তখন মহাপ্রভুকে নিয়ে ভক্তরা কি করছে না সবাই গম্ভীরে ফিরে গিয়েছেন। তো স্বরূপ দামোদর রামানন্দ এই দুজনকে নিয়ে মহাপ্রভু তার কণ্ঠ আলিঙ্গন করে খুব বিলাপ করছেন, বিলাপ করেন দুহার কণ্ঠেতে ধরিয়া, কৃষ্ণের বিয়োগের আধার উৎকণ্ঠিত মনা বিশাখারে কহে আপন উৎকণ্ঠা কারণ। মহাপ্রভু রাধারণীর ভাব অঙ্গীকার করে বিশাখাকে, বিশাখার কণ্ঠকে আলিঙ্গন করে রাধারণী যেরকম বলছিলেন সেইরকম একটি শ্লোক পাঠ করেছেন। সেই শ্লোক পাঠ করে খুব মনস্তাপ করে ক্রন্দন করে করে মহাপ্রভু বর্ণনা করছেন। এখানে একটা শ্লোক উদ্ধৃত করেছে গোবিন্দ লীলামৃত থেকে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার পয়ার অনুবাদ করে বলছেন খুব সুন্দরভাবে, মহাপ্রভু কি বলছেন কিভাবে মানে ভগবান শ্রীকৃষ্ণের যে পাঁচটে রস প্রতি ভক্তের মন কিভাবে দৌড়ায়, আর মহাপ্রভু রাধারণীর ভাব অঙ্গীকার করে তার মনের কি দুঃখ কি সন্তাপ কি সমস্যায় পড়েছেন। তিনি বলছেন কৃষ্ণ রূপ শব্দ স্পর্শ সৌরভ অধর রস যার মাধুর্য কহন না যায়, দেখি লোভে পঞ্চজন এক অশ্ব মরমন চড়ি পঞ্চ পাঞ্চ দিকে ধায়। তো মহাপ্রভু বলছেন যে কৃষ্ণের মাধুর্য কিরকম মাধুর্য, না তার রূপের মাধুরিমা, তার কথার মাধুরিমা, তার শরীরের স্পর্শের মাধুরিমা, তার অঙ্গের গন্ধর মাধুরিমা, তার অধর রসের মাধুরিমা, যার মাধুর্য কহন না যায়, তার মাধুর্য অবর্ণনীয়। দেখি লোভে পঞ্চজন এক অশ্ব মরমন, তার মাধুর্য প্রতি লোভী হয়েছে পাঁচজন, লোভী হয়েছে কোন পাঁচজন লোভী হয়েছে, সে পাঁচজন কারা, পাঁচ ইন্দ্রিয়। তো পাঁচ ইন্দ্রিয়ের লোভ হয়েছে ভগবানের কৃষ্ণের রূপ রস গন্ধ স্পর্শের প্রতি। আর এক অশ্ব ঘোড়া হচ্ছে একটা, সে ঘোড়াটি হচ্ছে কে না মন। তো চড়ি পঞ্চ পঞ্চ দিকে ধায়, তো একটা ঘোড়ার উপরে পাঁচজন চড়ে পাঁচ দিকে টানাটানি করছে। সখি হে শুন মোর দুঃখের কারণ, হে সখি বিশাখাকে রাধারণী বলছেন আমার দুঃখের কারণ শুনো তুমি, কেন আমি দুঃখ পাচ্ছি, মোর পঞ্চেন্দ্রিয়গণ মহালম্পট দর্শুগণ, আমার যে পাঁচটা ইন্দ্রিয় এরা বড় লম্পট, এরা মহান দর্শু, সবে কহে হর পরধন। তো আমার পাঁচটা ইন্দ্রিয় সবসময় চিন্তা করছে পরের ধনকে হরণ করবে, সবসময় চিন্তা পরের ধনকে হরণ কর। পরের ধন মানে কার ধন, কার ধন, কৃষ্ণের ধন, রূপ রস গন্ধ স্পর্শ স্পদ কার, কৃষ্ণের। তো বলছে আমার ইন্দ্রিয়গুলো যেন লম্পট দর্শুর মতন, এরা সবসময় চেষ্টা করছে পরের ধনকে হরণ করবার জন্য। তো এখানে অবস্থা কি হয়েছে আমার, না এক অশ্ব এক ক্ষণে পাঁচ পাঁচ দিকে টানে, এক মন কোন দিকে ধায়, একটা ঘোড়ার উপরে চড়ে এ পাঁচ ইন্দ্রিয় এই পাঁচ দিকে টানছে, তাহলে একটা ঘোড়া সে কোন দিকে যাবে, এক মন কোন দিকে ধায়, এককালে সবে টানে গেল ঘোড়ার পুরাণে, এই দুঃখ সহন না যায়। আমার দুঃখটা কি না এক সময়ে সবাই টানে, আরে ঘোড়ার জীবন যেন যায় যায়, ঘোড়া মানে কি, ঘোড়াটা কি মন, মানে যায় যায়, এই দুঃখ এক মহান দুঃখ আমার। তো এখানে রাধারানী প্রথমে বলছেন কি যে আমার মনটা হচ্ছে কি বা আমার ইন্দ্রিয়গুলো হচ্ছে দর্শু আর লম্পট। তো আমার ইন্দ্রিয় দর্শু লম্পট বলবার পরে তারপরে মহাপ্রভু রাধাভাই বলছেন না 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 আমার ইন্দ্রিয়কে দর্শু লম্পট বলে তাদেরকে দোষ দিয়ে কি লাভ আছে, ইন্দ্রিয়ের নাহি ইন্দ্রিয়ে না করি রস ইহা সমার কাহা দোষ। আমি আমার ইন্দ্রিয় প্রতি যে রাগ করছি, আমার ইন্দ্রিয় তো লম্পট, এদের কি দোষ আছে, এদের উপর রাগ করে আমার লাভ কি আছে, ইন্দ্রিয়ে না করি রস ইহা সবার কাহা দোষ? কৃষ্ণ রূপাদির মহা আকর্ষণ। এসব দোষ কার? না কৃষ্ণ রূপাদি, তার যে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, তার এইরকম আকর্ষণ আছে যে কোন ইন্দ্রিয় নিজেকে সংযম করে রাখতে পারবে না। কৃষ্ণ বোধহয় এইরকম আকর্ষণ শক্তি আছে, আকর্ষিত ইতি কৃষ্ণ, আকর্ষণ করতে পারে। কৃষ্ণ বোধহয় এইরকম আকর্ষণ শক্তি আছে, বলা হচ্ছে আত্ম পর্যন্ত সর্বচিত্ত হরণ। কৃষ্ণ নিজে নিজেও আকর্ষিত হন, বলা হচ্ছে ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তার মধ্যে অত আকর্ষণ শক্তি ছিল, স্থাবর জঙ্গম পর্যন্ত তার প্রতি আকর্ষিত হতেন, সমস্ত গোপ ব্রজবাসীর আকর্ষিত হতেন, ব্রজের পশু পাখির আকর্ষিত হতেন। যখন গোপকুমার গিয়েছেন গোলক বৃন্দাবনে, তখন গোপকুমার যখন প্রথম দিন কৃষ্ণের সাক্ষাৎ করবে, গিয়ে পৌঁছেছেন বলেছেন কৃষ্ণের বাড়ি কোথায়? সবাই বলছে কৃষ্ণ বাড়ি ওখানে, কৃষ্ণ বাড়িতে গেছেন কৃষ্ণ নেই। কৃষ্ণ কোথায়? না কৃষ্ণ গেছেন গোচারণে। ও কখন আসবে? না সন্ধ্যাবেলা ফিরবে। তো এক মুহূর্ত অপেক্ষা করেছে, তো সঙ্গে সঙ্গে সন্ধ্যা আসে, কারণ সময়ের তো প্রভাব নেই সেখানে। তো দেখছে হঠাৎ সমস্ত ব্রজনারীরা কি করছে, না সমস্ত পূজার উপকরণ ধরে, আরতি প্লেট ধরে গ্রামের দিকে দৌড়াচ্ছে শেষ দিকে। তখন গোপবালা গোপকুমার চিন্তা কোথায় যাচ্ছে ওরা সব? তো সবাই তারা সেখানে গিয়েছে, সবার সঙ্গে গোপকুমার গিয়েছেন, তো সবাই অপেক্ষা করে বসে আছেন। কিন্তু গোপকুমার বুঝতে পারছে না কি হবে। তো হঠাৎ দেখছে দূর থেকে খুব ধুলা দেখা যাচ্ছে, কারণ অনেক গাভী যেন আসছে, গাভীর খুরায় অনেক ধুলা দেখা যাচ্ছে। তারপর গোপকুমার কাছে ধুলা থেকে একটা সুন্দর শ্যামবর্ণের ছেলে খুব জোরে দৌড়ে দৌড়ে আসছে, আর দৌড়ে দৌড়ে এসে কি করছে না গোপকুমারকে আলিঙ্গন করেছে, আর আলিঙ্গন করে সেখানে মূর্ছা হয়ে পড়ে গেছে। মূর্ছা হয়ে পড়ে গেছে, সব ব্রজবাসীরা মনে করছে আরে এটা কে এসছে, একে তো আমরা কোনোদিন এখানে দেখি না, এ কংস মনে হয় কোনো অসুর পাঠিয়েছে নাকি, হ্যাঁ এরকম সব খুব চেঁচামেচি করছে। আর কৃষ্ণ সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন, তার এতে অল্প সময়তে বলরাম এসে পৌঁছে গেছেন। বলরাম সব বুঝতে পেরেছে কি ব্যাপার। বলরাম কি করেছেন, না গোপকুমার, হ্যাঁ কৃষ্ণ তো অজ্ঞান হয়ে পড়েছিল, গোপকুমার হাত নিয়ে কৃষ্ণের গলায় জড়িয়ে ধরিয়েছেন, আবার কৃষ্ণ আবার তার জ্ঞান ফেরত পেয়েছে। তো কৃষ্ণ মানে একজন ভক্ত ফিরে গেলে কৃষ্ণের অত আনন্দ, তো কৃষ্ণ আনন্দে একদম অজ্ঞান হয়ে যাচ্ছেন। তারপরে গোপকুমারকে নিয়ে তিনি ঘরে গিয়েছেন, গোপকুমার সঙ্গে খাওয়া দাওয়া করছেন। কৃষ্ণ জঙ্গল থেকে এসছে, তার সঙ্গে সমস্ত পশু পাখিরা তার সঙ্গে সঙ্গে এসেছে। সেখানে বৃহৎ ভাগবত মতো বর্ণনা করা আছে, কৃষ্ণ ঘুয়ে মুয়ে পড়েছেন কিন্তু পশু পাখিরা কেউ জঙ্গলে ফিরে যাচ্ছেন না, মানে কৃষ্ণের বিরহ কৃষ্ণ অত আসক্ত। তারপরের দিন কৃষ্ণ আবার সকাল থেকে ঘুম থেকে উঠে জঙ্গলে যাবে, কৃষ্ণকে বেরিয়েছে, তার মুখ দর্শন করে তারপরে তারা নিজের নিজের জায়গায় গিয়েছে। মানে কৃষ্ণ অত আকর্ষণীয়, হ্যাঁ ব্রজের পশুপক্ষী থেকে শুরু করে যমুনার জল পাথর পর্বত পর্যন্ত কৃষ্ণের প্রতি আকর্ষিত হয়। এমনকি বলা আছে যে স্বর্গের অপ্সরারা পর্যন্ত কৃষ্ণের সৌন্দর্য আকৃষ্ট হন। আর স্বর্গের অপ্সরা কি, বৈকুণ্ঠের লক্ষ্মীদেবী পর্যন্ত কৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। কৃষ্ণ মধ্যে অত আকর্ষণ রয়েছে, আর বৈকুণ্ঠের লক্ষ্মীদেবী আকৃষ্ট হবে কি, স্বয়ং বিষ্ণু পর্যন্ত কৃষ্ণের রূপ দেখে তিনি আকৃষ্ট হয়ে যান। যখন দ্বারকায় ভগবান কৃষ্ণ তিনি শাসন করছিলেন, তখন একবার একটা ব্রাহ্মণের একটা পুত্র মারা যায়। তখনকার সময় এরকম ছিল যে পিতার আগে পুত্র কোনোদিন মরবে না, তখন সে গিয়ে গালাগালি দিতে শুরু করে দিচ্ছে, কৃষ্ণকে গালাগালি দিচ্ছে। তো এইরকম করে করে কি হয়েছে না, আটটা পুত্র সাতটা পুত্র মারা গেছে। হ্যাঁ তখন সে খুব গালাগালি দিচ্ছে, তখন অর্জুন রেগে গেছে, হে তুমি কেন এরকম কৃষ্ণকে গালাগালি দিচ্ছ, আমার ছেলে মারা গেছে, আমি পিতা আছে, আমার পুত্র কি করে মারা যাবে, তো ঠিক আছে তোমার এইবার যে পুত্র জন্ম হবে আমি তাকে সুরক্ষা দেব। তখন অষ্টম গর্ভে পুত্র জন্ম হচ্ছে, তখন অর্জুনকে ধনুষ বাণ ধরে দাঁড়িয়ে আছে যেন পুত্র মরবে না, কিন্তু অষ্টম পুত্র গর্ভতে জন্ম হয়ে সঙ্গে সঙ্গে মারা গেছে। তো মারা গেছে, তখন সে ব্রাহ্মণ কি করেছে, অর্জুনকে গালাগালি দেওয়া শুরু করেছে। তো কৃষ্ণকে গালাগালি দিয়েছিল, কৃষ্ণ কিছু মনে করে না, অর্জুনকে গালাগালি দেওয়া শুরু করে তখন কৃষ্ণ সহ্য করতে পারবে না, হ্যাঁ আমার ভক্ত গালাগালি দিচ্ছে। তখন অর্জুনকে বলছে ঠিক আছে তুমি প্রস্তুত হও, আমরা খুঁজে গিয়ে ব্রাহ্মণের ছেলেদেরকে ফেরত নিয়ে আসবো। যমরাজের কাছে গিয়েছে, যে তুমি কেন সে ব্রাহ্মণের ছেলেদেরকে নিয়ে এসছো? না আমি তো কাউকে আনি না। তখন ঘুরে ঘুরে খুঁজে 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 সহস্র শীর্ষ বিষ্ণু মহাবিষ্ণুর কাছে গিয়েছেন। তো মহাবিষ্ণুর কাছে গিয়ে কৃষ্ণ তখন দণ্ডবত প্রণাম করছেন, হ্যাঁ বিষ্ণু ভগবানকে দণ্ডবত প্রণাম করছেন। কৃষ্ণ জিজ্ঞাসা করছেন বিষ্ণুকে যে তুমি কেন আমার সে ব্রাহ্মণের ছেলেদেরকে নিয়ে এসছ? তখন বিষ্ণু হাসতে হাসতে বলছেন, আসলে আমাকে তোমাকে দেখতে খুব ইচ্ছা হচ্ছিল, তো সেই জন্য ব্রাহ্মণের ছেলেকে নিয়ে আসলাম। তোমার ভক্তকে আলাগালি খেলে তুমি তাদেরকে ফেরত নিতে আসবে, তাহলে তোমার সুন্দর শ্রী মুখমণ্ডল আমি দর্শন করব। তো ভগবান বিষ্ণু পর্যন্ত কৃষ্ণের মুখের প্রতি আকৃষ্ট হন, আকর্ষিত হয়ে যান। আরে ভগবান বিষ্ণুকে কৃষ্ণ দেখতে অত সুন্দর, তার নিজের রূপ দেখে নিজেও আকৃষ্ট হয়ে যায়। তো একদিন গোলকে কি হচ্ছে, কৃষ্ণ লীলা হচ্ছে, তো নন্দ যশোদা সবাই বসে আছেন, তো কৃষ্ণ বসে নাটক দেখছেন। তো একজন কৃষ্ণের রকম কৃষ্ণের মতন রূপ ধারণ করে সাজিয়ে সে এসেছে নাচবার জন্য। কৃষ্ণ দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন, আরে কত সুন্দর ছেলে দেখতে, সে নিজের রূপ দেখে নিজে আকৃষ্ট হচ্ছে। হ্যাঁ যেন বর্ণনা করা আছে নববৃন্দাবনে, নববৃন্দাবনে ভগবান কৃষ্ণ যাচ্ছেন এবং নববৃন্দার স্তম্ভতে কৃষ্ণের নিজে তার প্রতিবিম্ব দর্শন করেছেন। তার প্রতিবিম্ব দর্শন করে বলছেন, কহ চমৎকারী পুরুষ, ও এ চমৎকার লোকটি কে, এত সুন্দর দেখতে, মানে তার প্রতিবিম্ব নিজে আলিঙ্গন করতে যাচ্ছে, মানে কৃষ্ণের মধ্যে এরকম মানে আকর্ষণীয়তা রয়েছে। তাহলে যে সবাইয়ের মন হরণ করতে পারে, যে যার মাধুর্য নিজের মন হরণ হয়ে যেতে পারে, তার অন্যের কথা কি বলা যেতে পারে? তো সেই কথাই এখানে রাধারানী ভাবে মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ রূপাদির মহা আকর্ষণ, এ আমার ইন্দ্রিয়ের দোষ না। আমি বলছি আমার ইন্দ্রিয় লম্পট দর্শু পরধন হরণ করে, কিন্তু কৃষ্ণের মধ্যে এইরকম জিনিস রয়েছে, হ্যাঁ কে বা তার প্রতি আকৃষ্ট না হবে? রূপাদি পাঁচ পাঁচ টানে গেল ঘোড়ার পরাণে, মোর দেহে নারহে জীবন, আমি কি করে জীবন ধারণ করব? কৃষ্ণ কৃপা মৃত সিন্ধু, তাহার তরঙ্গ বিন্দু এক বিন্দু জগত ডুবায়। কৃষ্ণ রূপামৃত সিন্ধু, এক একটা তিনি বর্ণনা করবেন, কৃষ্ণ রূপের কথা বর্ণনা করছেন, যে কৃষ্ণ রূপের অমৃতের সিন্ধু। কৃষ্ণের রূপটি কিরকম, না অমৃতের সমুদ্রের মতন। তাহার তরঙ্গ বিন্দু, কৃষ্ণের যে অমৃতের সিন্ধু তার কথা বাদ দাও, কৃষ্ণের অমৃত কৃষ্ণের রূপের মাধুরিমার অমৃতের সিন্ধু কথা বাদ দাও, কৃষ্ণের রূপের মাধুরিমার অমৃতের সিন্ধুর এক বিন্দু কি করবে, না এক বিন্দু জগৎকে ডুবাবে, সারা জগৎকে প্লাবিত করে দেবে। ত্রিজগতে যত নারী তার চিত্ত উচ্চগিরি, তাহার ডুবায় আগে উঠি ধায়। মানে কৃষ্ণের রূপের মাধুরিমা অত আকর্ষণীয়, সারা জগৎকে প্লাবিত করবে তার এক বিন্দু। ত্রিজগতে যত নারী তার চিত্ত উচ্চগিরি, জগতের নারীদের চিত্ত হৃদয় অত্যন্ত উচ্চ হলেও এই কৃষ্ণ রূপের মাধুরিমা তাকে ডুবিয়ে একদম জোরে দৌড়াতে শুরু করবে, তাহার ডুবাই আগে উঠি ধায়। তারপরে রূপের কথা বলে এখনই কৃষ্ণের কথার কথা বলছেন, বচনের কথা। কৃষ্ণের বচন মাধুরী নানা রস নর্মধারী, তার অন্যায় কথন না দেয়। কৃষ্ণ যখন কথা বলে আর কৃষ্ণ যখন কৌতুক করে, ঠাট্টা করেন বা মজা করেন, তার কথা বলা যায় না। সে এইরকম ভক্তের মনকে হরণ করেন, মানে তার অন্যায় কথা কথনো যায় না। কিরকম অন্যায় করেন তিনি, না জগতের নারীর কানে মাধুরী গুণে বান্ধি টানে। নারীদের কানের মধ্যে কৃষ্ণ তার বচন মাধুরিমার দড়ি দিয়ে তাকে টানে, আর এইরকম টানাটানি করে, টানাটানি কানের প্রাণ যায়। এরকম টানাটানি মানে কৃষ্ণের বচনের মাধুরিমা অত সুন্দর, সে কর্ণে প্রবেশ করলে আর সে যেন আর কান যেন থাকতে পারে না। তার কৃষ্ণের অঙ্গের কথা বলছেন, কৃষ্ণ অঙ্গ সুশীতল কি কহিমু তার বল, ছটায় জিনে কোটি ইন্দু চন্দন। কৃষ্ণ অঙ্গ অত সুন্দর সুশীতল, শীতল আর সুশীতল, তার শক্তির কথা আর কি আমি বলবো। তার এক ছটায় যেন কোটি ইন্দু চন্দন, কোটি ইন্দু মানে কোটি চন্দ্র, আর চন্দন যেরকম শীতল তার থেকেও কৃষ্ণের অঙ্গ আরো সুশীতল। সশৈল নারী বক্ষ তাহা আকর্ষিত দক্ষ, আকর্ষে নারীগণ মন, কৃষ্ণের শরীর অত সুশীতল তাহলে সমস্ত নারীগণকে সে আকর্ষণ করে। আর তার অঙ্গের সৌরভ কিরকম, না কৃষ্ণাঙ্গ সৌরভ বর মৃগমদ মনোহর, যে কস্তুরী যেরকম সুন্দর গন্ধ তার গন্ধকেও অতিক্রম করে, যে কৃষ্ণের অঙ্গের গন্ধ। নীলোৎপলের হরে গর্বধন, নীলোৎপল মানে নীলকমল, হ্যাঁ নীলোৎপল নীলকমল, নীলকমলে খুব সুন্দর মিষ্টি গন্ধ আছে। তো কৃষ্ণের অঙ্গের গন্ধ অত সুন্দর, তো নীলকমলের গন্ধকেও সে হরণ করতে পারবে। তো ভগবান কৃষ্ণের মধ্যে অত সুন্দর মাধুরিমা রয়েছে, কিন্তু আমরা কেন আকৃষ্ট হই না? তার গন্ধ আমাদের কেন আকর্ষণ করে না? তার কথা আমাদের কেন আকর্ষণ করে না? তার প্রসাদ আমাদের কেন আকর্ষণ করে না? তো বলা আছে ভগবান কৃষ্ণের মধ্যে যে পাঁচ প্রকার রস রয়েছে, সেই রসগুলি সবসময় প্রকাশিত হয় না। ভগবান কৃষ্ণের মধ্যে রস রয়েছে, কিন্তু রসগুলি প্রকাশিত হবে কখন? রসগুলি আস্বাদিত হবে কখন? রসগুলি তখনই আস্বাদিত হবে যখন ভক্তের মনের মধ্যে প্রেমের প্রকাশ হবে। যে ভক্তের মনের মধ্যে প্রেম যতটুকু প্রকাশিত হবে, সে ভগবান কৃষ্ণের সেই মাধুরিমাকে ততটুকু আস্বাদন করতে পারবে। সেই জন্যই সমস্ত ভক্তের মধ্যে রাধারাণীর প্রেম সর্ব উৎকৃষ্ট। তাই রাধারাণী ভগবান কৃষ্ণের মানে যখন ভগবান কৃষ্ণের রূপ রস গন্ধ শব্দের স্পর্শের সন্ধান কেউ পেতে পারে না, কিন্তু রাধারাণী পেতে পারবে। কারণ তার ইন্দ্রিয়গুলো অত তীক্ষ্ণ ছিল, হ্যাঁ, কারণ কৃষ্ণ প্রেমের চরম উৎকর্ষতা তার ইন্দ্রিয়কে এইরকম তৈরি করে তুলেছিল যে কৃষ্ণ একটু গন্ধ, অঙ্গের গন্ধ, ঠিক যেরকম বলা আছে ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধনে গোচারণ করছেন, তো শ্রীমতী রাধারাণী রাধাকুণ্ডে তিনি স্নান করছেন, তো কেউ বুঝতে পারে না। তো হঠাৎ রাধারাণী মাথা ঘুরাচ্ছে, হ্যাঁ রাধারাণী মাথা ঘুরাচ্ছে, তো রাধারাণী পড়ে গেছেন, তো বুঝতে পারে না কি হলো কি হলো রাধারাণী। তো রাধারণ বলছে না না চলো আমার আবার ফিরে যাই, ঘরে ফিরে যাই। কেউ বুঝতে পারে না কি হয়েছে, কিন্তু আসলে কি হয়েছে না, ভগবান কৃষ্ণ যে গোচারণ করছেন তো তার গায়ের অঙ্গের গন্ধ বইছে, তো তার গায়ের সুন্দর সুগন্ধ রয়েছে, কিন্তু সব ব্রজবাসীদের জন্য সেই সুন্দর গন্ধ সেইরকম বোধগম্য হয় না। যেরকম রাধারণী নাসিকা দিয়ে ভগবান অঙ্গের গন্ধকে উপলব্ধি করতে পারে, সেরকম সমস্ত ব্রজবাসীরা তার অঙ্গের গন্ধ পায় না। কেন না, রাধারাণীর মধ্যে ভগবান কৃষ্ণ প্রেমের চরম উৎকর্ষতা প্রকাশিত হয়েছে। তো সেই কথা কেন বলা হচ্ছে যে কিভাবে কৃষ্ণের অধরামৃত তাতে কর্পূর মন্দস্মিত সোমাধুর্য হরে নারীর মন। কৃষ্ণের অধর অমৃতের মতন, কৃষ্ণের মুখ বা অধর হচ্ছে অমৃতের মতন, তো অমৃতের মধ্যে একটু কর্পূর মিশানো হয়েছে। সে কর্পূরটা কি, কৃষ্ণের অধর তেমনি খুব দেখতে সুন্দর, তো সে অধরটা কর্পূর মিশানো হয়েছে মানে কি, কৃষ্ণের অধর অমৃত তারে তাতে কর্পূর মন্দস্মিত, মন্দ মন্দকে যখন কৃষ্ণ হাসে এটা যেন অমৃতের মধ্যে একটা কর্পূর মিশানো হয়েছে। সোমাধুর্য হরে নারীর মন, অন্যত্র ছাড়ায় লোভ না পাইলে মনক্ষত, মানে কৃষ্ণের মাধুর্য অত শ্রেষ্ঠ যে কৃষ্ণের মাধুরিমার সংস্পর্শে একবার আসবে অন্যত্র ছাড়ায় লোভ, তার অন্য কোনোতে লোভ থাকবে না, একমাত্র তার পিছনেই পড়ে থাকবে। হ্যাঁ, তো কৃষ্ণের শরীরে কত সুন্দর গন্ধ, মানে সমস্যার গন্ধ যেরকম আমরা পাচ্ছি এখনই এসে গেছে, সমস্যার গন্ধ খুব তাড়াতাড়ি আমরা পাবো, কিন্তু কৃষ্ণের গন্ধ তার হাতে আমার কাছে আসবে না। এই জগতের যে কোনো গন্ধ, যে কোনো মাধুরিমা খুব তাড়াতাড়ি লাভ করি, কিন্তু কৃষ্ণের গন্ধ আমাদের কাছে আসবে না। কেন না, আমাদের ইন্দ্রিয়গুলি সেরকম শ্রদ্ধান হয় না, প্রেম স্ফুরিত হয় না। তো সেই জন্য এখানে বলা হয়েছে, হ্যাঁ, যে অন্যত্র ছাড়া এলো, কৃষ্ণ শরীরের অঙ্গের গন্ধ পেলে অন্য কোনো গন্ধের লোভ থাকবে না। আর লোভ এসে গেল না পায় যদি, অন্য সব থেকে এখনই ভক্তের অবস্থা কি হয়েছে, অন্য সবকে ত্যাগ করেছে, কৃষ্ণের মাধুর্যের লোভ এসে গেছে আর পাচ্ছে না জিনিসটা, তখন কিরকম অবস্থা হবে? হ্যাঁ, এটা উপলব্ধি করা বিষয় একটা। অন্যত্র ছাড়ায় লোভ না পাইলে মনে ক্ষোভ। হ্যাঁ, ব্রজনারী গণের মূলধন, ব্রজনারীদের এটা হচ্ছে মূলধন, তো সে যদি না পায় তাহলে কি হবে? তো এত কহি গৌরহরি দুইজনার কণ্ঠ ধরি, কহে শুন স্বরূপ রাম রায়। মহাপ্রভু এরকম বিলাপ করতে করতে, ক্রন্দন করতে করতে বলছেন, রায় রামানন্দ স্বরূপ দামোদরের গলা কণ্ঠ ধারণ করে তিনি বলছেন, কহে শুন স্বরূপ রাম রায়, হে স্বরূপ দামোদর, হে রায় রামানন্দ, কাহা কর কাহা যাং কাহা গলে কৃষ্ণ পাম, দুয়ে মরে কহ উপায়। এ কৃষ্ণ বিরহের ভাব, হ্যাঁ, কৃষ্ণ বিরহের ভাব, কাহা কর আমি কি কি করব, কাহা যা কোথায় যাব, কাহা গেলে কৃষ্ণ পাব, দুহে মরে কহ উপায়, আমাকে উপায় তুমি বলে দাও। তো এরকম ভাবে মহাপ্রভু গম্ভীরে অবস্থান করে। প্রতিদিন তিনি স্বরূপ দামোদর রায় রামানন্দকে নিয়ে তিনি এভাবে বিলাপ করতেন, আর এই দুজন সঙ্গে থেকে মহাপ্রভুকে বিভিন্ন প্রকার আশ্বাসন দিতেন। মহাপ্রভু ভাবের অনুসারে শ্লোক পাঠ করতেন, সেখানে বসে বসে চণ্ডীদাস আর বিদ্যাপতি এদের সব গান শোনাতেন, কর্ণামৃত বিদ্যাপতি শ্রীকৃত গোবিন্দ ইহার শ্লোক গীতে প্রভু করায় আনন্দ, মহাপ্রভুকে তারা আনন্দ দিতেন। তো একবার একদিন মহাপ্রভু তিনি সমুদ্রে স্নান করতে যাচ্ছেন, তো তখনকার সময় তো বর্তমান সমুদ্রের বেলাভূমি যেরকম ঘর বাড়িতে ভর্তি তখন সেরকম ছিল না, সব উদ্যান জঙ্গলে ভরা ছিল। এবং জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত আজকে থেকে 500 বছর আগে চৈতন্য চরিতামৃত বর্ণনা করা আছে, যখন জগন্নাথ রথে বসে যাচ্ছেন দুই পার্শ্বে সব উদ্যান দর্শন করে করে যেন বৃন্দাবন সেরকম ভাবে যাচ্ছেন। তো মহাপ্রভু একদিনে মহাপ্রভু সমুদ্র যাইতে পুষ্পের উদ্যান তথা দেখে আচ্ছন্দিত, হঠাৎ একটা ফুলের উদ্যান দেখছেন, আর উদ্যান দেখেই মহাপ্রভুর ভাব আসছে কি এই যেন বৃন্দাবনে এসে গেছি, চটক পর্বত দেখে মনে করছেন আমি গোবর্ধনে এসে গেছি। তো সে পুষ্পের উদ্যান দেখে আমি বৃন্দাবনে এসে গেছি। তো বৃন্দাবন ভ্রমে তাহা পশিলা যাইয়া, তো সেখানে গিয়ে মহাপ্রভু কৃষ্ণপ্রেমে আবিষ্ট হয়ে কৃষ্ণকে অন্বেষণ করছেন, হ্যাঁ কোথায় কৃষ্ণ পাব কোথায় কৃষ্ণ পাব। তো রাধারানীকে দিয়ে যেভাবে ব্রজে ভগবান কৃষ্ণ রাসলীলা হচ্ছিল, তো রাধারানীকে নিয়ে ভগবান কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছেন, আর তার পিছনে পিছনে গোপীরা ছুটছেন। রাস পূর্ণিমা রাত্রিতে ভগবান কৃষ্ণ তার সুন্দর বংশী ধ্বনি করেছেন। ভগবান কৃষ্ণ বিভিন্ন প্রকারের বংশী আছে, একরকমের বংশী আছে, সে বংশী ধ্বনি করলে শুধু মা যশোদা শুনতে পারবে, আর কেউ শুনতে পারবে না। আর একরকমের বংশী আছে, সে বংশী ধ্বনি করলে শুধু গোপবালকেরা শুনতে পারবে, আর কেউ শুনতে পারবে না। আরেক মগের বাংশী আছে, সে বাংশী ধ্বনি করলে শুধু গোপীরাই শুনতে পারবে, আর কেউ শুনতে পারবে না। তো সে পূর্ণিমার মধ্যরাতে ভগবান বাংশী ধ্বনি করেছেন, সমস্ত ব্রজবাসীরা শুনতে পারছে না, শুধু ব্রজগোপিকারা শুনে। যে যে অবস্থায় ছিল, কে তার বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছে, কে গাভী দহন করছে, কে স্বামীর পাদ সম্বাহন করছে, তো কে চোখে কাজল লাগাচ্ছে, কে হাফ ব্লাউজ পড়েছে, যে যে অবস্থা সব ছুটছে কোথায়, ভগবান কৃষ্ণের দিকে, বৃন্দাবনে। ভগবান কৃষ্ণকে পেয়েছে, তো পার পরে লাস্ট লীলা হয়েছে। তো রাসলীলা হচ্ছে, তো রাসলীলায় শত কোটি গোপী সে রাসলীলায় যোগদান করেছে। তো শত কোটি গোপীর সঙ্গে ভগবান লীলা করছেন, তার মধ্যে রাধারানী রয়েছে। তো রাধারানীর বৈশিষ্ট্য কি, তো এটার বিশেষ আনন্দ কি আছে? তো রাধারানীকে বিশেষ আনন্দ দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ কি করেছেন, না রাধারানীকে নিয়ে সে রাসলীলা থেকে অন্তর্হিত হয়েছেন। রাসলীলা থেকে অন্তর্হিত হয়েছেন, না সমস্ত গোপীরা কি করছেন, না কৃষ্ণের অন্বেষণ করছেন। তো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এই গোপীদের মনোভাব নিজের মনে গ্রহণ করেছেন। তো একটা শ্লোক পাঠ করে সেখানে বলছেন গোপীরা কিভাবে ভগবান কৃষ্ণের অন্বেষণ করছেন, যেভাবে ভাগবতে বর্ণনা করা হয়েছে, আমি রাস পূর্ণিমার সময় সেটা বর্ণনা করে বলেছিলাম। তো সেভাবে চৈতন্য মহাপুর এখানে যাচ্ছেন, সে উদ্যানের মধ্যে প্রবেশ করে তিনি বলছেন, আমরা পনস পিয়াল জম্বু কবিদার, এইসব গাছের কাছে যাচ্ছেন, আম গাছ, হ্যাঁ, পনস গাছ, জম্বু গাছ, গাছের কাছে যাচ্ছেন। বলছেন তীর্থবাসী সবাই কর পর উপকার, হে তোমরা তো সবাই তীর্থবাসী, তোমরা সবসময় পর উপকার কর, তোমরা দয়া করে আমাকে বলো, কৃষ্ণ তোমার ইহা আইলা পাইলা দর্শন, তোমরা কি তোমাদের কৃষ্ণ কি এদিকে এসেছে, তোমরা কি কৃষ্ণকে দেখতে পারেছ, কৃষ্ণের উদ্দেশ্য করে রক্ষা হ জীবন, কৃষ্ণ কোন দিকে গেল তার কথা বলে আমার জীবনকে রক্ষা কর। গাছদেরকে জিজ্ঞাসা করছে, গাছটা কি আর উত্তর দেয় নাকি, গাছ তো উত্তর দেয় না, চুপচাপ আছে। তো উত্তর না পেয়ে মহাপুর নিজে মনে মনে বলছেন, উত্তর না পায়া পুনঃ করে অনুমান, ও এরা তো সব পুরুষ জাতি, বৃক্ষ মানে পুরুষ, এরা কৃষ্ণের সখা, সেজন্য এরা কখনই কৃষ্ণের সন্ধান আমাদেরকে দেবে না। তো এরকম করে তিনি কি করছেন না, লতার কাছে গিয়েছেন, যত লতা ছিল, তো বলছেন এই লতারা স্ত্রী জাতি, হ্যাঁ, এ স্ত্রী জাতি লতা আমার প্রিয় সখী প্রিয়, এরা আমার সখী, তো আমাদের হৃদয়ের দুঃখ এরা বুঝতে পেরেছে, তাহলে এরা অবশ্যই কৃষ্ণ দর্শন করেছে আর আমাদেরকে বলবে, হ্যাঁ, কৃষ্ণ এদিকে এসেছে কিনা। তো এই কথা মনে করে সব গিয়ে লতাদেরকে জিজ্ঞাসা করছে, তুলসী, মালতী, যুথি, মাধবী, মল্লিকে, তোমরা বলো কৃষ্ণকে এইদিকে এসেছে, এসে তোমাদেরকে স্পর্শ করেছে, তোমাদের স্পর্শ করে তিনি কি পুষ্প চয়ন করেছেন। তো তারা কিছু শুনছে না, তারা চুপচাপ আছে। তখন মহাপ্রভু বলছে, না না, এরা তো কৃষ্ণের দাসী, তো এরা ভয় পাচ্ছে, তাহলে কৃষ্ণ যদি পরে এবার কার সুযোগ দেবে কিনা তার সেবা করবার জন্য, তো এরা ভয়তে আমাকে বলছে না। এইরকম করে এই কৃষ্ণ দাসী ভয়ে নাক হয় আমার, এরা কৃষ্ণের দাসী, এরা ভয়ে আমাকে বলছে না কৃষ্ণ কোন দিকে গিয়েছেন। তারপর আর একটু আগিয়ে গিয়েছেন উদ্যানের মধ্যে, সেখানটা মৃগ দেখছেন, তো মৃগ গন্ধ পাচ্ছে, হ্যাঁ, গন্ধ পেয়ে তার কাছে গিয়েছেন, তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করছেন, কহ মৃগ রাধা সহ কৃষ্ণ সর্বদা, তোমার মুখ দিতে সুখ দিতে আইলা নাকহ অন্যথা, হে মৃগ তুমি বলো তো, তোমাকে সুখ দিতে রাধারণীকে সঙ্গে নিয়ে কৃষ্ণকে এইদিকে এসেছে, রাধা প্রিয় সখী আমরা, তোমার কোনো চিন্তা নাই, আমার সব রাধারণী প্রিয় সখী, হ্যাঁ, নাহি বহিরঙ্গ, আমার বাহিরের কেউ নই, তাই আমরা দূর থেকে অঙ্গের গন্ধ পেয়েছি, তুমি আমাদেরকে বলো সেই কৃষ্ণকে এইখানে এসেছে, হ্যাঁ, তার বায়ুর গন্ধ তো আমরা পাচ্ছি, কৃষ্ণ কোথায় গিয়েছেন, কৃষ্ণ ইহা ছাড়ি গেলা হই ইহ বিহরেনি। তখন যখন মৃগেরা কোনো উত্তর দিচ্ছে না, তখন মহাপ্রভু মনে করছেন, আহা, এই মৃগ আমাকে কি করে উত্তর দেবে, এইখানে কৃষ্ণ এসে কৃষ্ণ এই মৃগকেও পরিত্যাগ করে চলে গেছে, তো কৃষ্ণ তো এই মৃগ তো কৃষ্ণ বিরহে ব্যথিত, তো কৃষ্ণ বিরহ ব্যথিত মৃগ কি উত্তর দিবে এই নাশুনে কাহিনী, এটা আমার কথাই শুনতে পারে না, কৃষ্ণর বিরহ এরকম ব্যথিত হয়েছে, তো এই আগে ই আবার আমাকে কি বলবে। তারপরে আর আগিয়ে গেছেন, তো আগিয়ে গিয়ে আরো অনেক বড় বড় বৃক্ষ দেখছে, সে বৃক্ষতে অনেক ফল ফুল ভরা, তত ফল ফুল হয়েছে, সে বৃক্ষগুলি সব নিচু হয়ে গেছে। তো নিচু হয়ে মহাপ্রভু বলছেন, হা, অবশ্যই কৃষ্ণ এই দিকে গিয়েছে, তাই কৃষ্ণকে প্রণাম করতে তোমার সব নিচু হয়েছ, হ্যাঁ, আচ্ছা, তোমরা যখন কৃষ্ণকে প্রণাম করছিল, কৃষ্ণ তোমাদের প্রণাম দেখেছে তো, কৃষ্ণের সঙ্গে যখন রাধারানী ছিল, রাধারানীর মুখের উপরে অনেক কি বিহঙ্গ মানে ছোট ছোট পক্ষী বসত, আর কৃষ্ণ সে পাখি উড়িয়ে দেওয়ার জন্য এখানে বলা আছে, প্রিয়া মুখে ভঙ্গ পড়ে তাহা নিবারিতে লীলাপদ্ম চালাইতে হইল অন্নচিতে, মানে প্রিয়া মুখে ভৃঙ্গ পড়ে, মানে প্রিয়ার মুখে মানে রাধারানীর মুখে ভৃঙ্গ মানে কি ছোট ছোট পাখি আসি বসছে, মানে ভগবানের গায়ে যে ফুল আছে তুলসী আছে তার গন্ধে ছোট ছোট পক্ষীরা আসে বসছে। তো সে কথা মহাপুরুষ এখানে বলছেন যে প্রিয়া মুখে ভৃঙ্গ পড়ে তাহা নিবারিতে, সেগুলো সরিয়ে দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ কি করছেন না, নীলা পদ্ম চলাইতে তখন হাতে পদ্মফুল ধরে এরকম ঝেড়ে দিচ্ছে যেন পাখিগুলো মুখ থেকে রাজন মুখ থেকে চলে যায়। তো মহাপুরুষ জিজ্ঞাসা করছেন যে তোমার প্রণামে কি করিয়াছেন অবধান, তোমরা যে এত মন প্রাণ দিয়ে প্রণাম করেছ কৃষ্ণকে, তোমাদের সামনে যাওয়ার সময় তো তার সামনে কি একটা পাখি এসে গেছে যাকে সরাবার জন্য কৃষ্ণ একটা লীলা পদ্ম নিয়ে সরাছে, তার সেজন্য তাকে দেখতে গিয়ে তোমাদেরকে দেখতে পারে না। তোমার প্রণামে কি করিয়াছে অবধান, তোমার যে প্রণাম করছে কৃষ্ণ কি দেখেছে কিবা নাহি করেন কহ বচন প্রণাম, না দেখেছে না দেখে না সেটা আমাকে বল। তো এইভাবে মহাপুর বলছেন আহা এরাও অনেক দুঃখী, এরা কৃষ্ণ বিরুদ্ধে দুঃখী, এরা আমাকে কি বলবে, এদের তো কোন জীবন শক্তি আছে বলে আমার মনে হয় না, এরা তো সবুজ নির্জীব হয়ে এখানে পড়ে আছে, এরা আমাকে আর কি উত্তর দেবে। এতে বলে আগে গেল যমুনার কোলে, এই তো কথা বলতে বলতে মহাপুরুষ ভাবে কি করেছেন না যমুনার কুলে গিয়ে পৌঁছেছেন, আর যমুনার কুলে গিয়ে দেখছেন সেখানে তাহা কৃষ্ণ হয় কদম্বের তলে, কদম্বের নিচে ভগবান কৃষ্ণ ত্রিভঙ্গ ভঙ্গিমায় বাঁশি ধরে সেখানে দাঁড়িয়ে আছেন, কোটি মন্মথ মোহন মুরলী বদন অপার সৌন্দর্য হরে জগতের নেত্র আর মন, ভগবানের অপার সৌন্দর্য সমস্ত জগৎবাসীদের নেত্র আর মনকে হরণ করছে। আর মহাপ্রভু যখন সেখানে গিয়ে সেই কালিন্দী নদীর তীরে কদম্ব বৃক্ষের নিচে ভগবানের সেই দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দরকে দর্শন করছেন, তো হঠাৎ সেখানে কি হয়েছেন না মূর্ছায় পড়ে গেছেন। তো উদ্যানে ঘুরে 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 যাচ্ছেন আর স্বরূপ দামোদরে তার অন্বেষণ করতে করতে যাচ্ছেন, তো অন্বেষণ করতে করতে গিয়ে দেখছেন মহাপুর এক জায়গায় এরকম কৃষ্ণের বিরহে তিনি সেখানে মূর্ছায় পড়ে গেছেন। তো সমস্ত তখন মহাপুরকে দেখে সবাই আনন্দ পেয়েছে, আর তখন মহাপুর পূর্ববৎ সবাই মিলে করিলা চেতন উঠিলা চৌদিকে প্রভু করে না দর্শন, উঠিয়া চৌদিকে মহাপ্রভুকে আবার চেতন ফেরিয়েছেন, জল চল ছিটিয়েছেন, তার কানে গিয়ে খুব করে হরিনাম কীর্তন করছেন, মহাপ্রভু আবার চেতন পেয়েছেন, চেতন পেয়ে এবং চারদিকে দেখছেন। তো দেখিয়ে তখন মহাপ্রভু কাহা গেলা কৃষ্ণ এখন পাইনু দর্শন, যাহার সৌন্দর্য মর হরিল নেত্র মন, আহা সে কৃষ্ণ কোথায় গেল, আমি তো কৃষ্ণকে দর্শন করলাম, পুনকেনে না দেখিয়ে মুরলী বদন তাহার দর্শন লোভে ভ্রময় নয়ন, আমার নয়ন চারদিকে ঘুরাচ্ছি তার দর্শন কোথায় পাব, কিন্তু কেন আমি দেখতে পারি না। তখন এইরকম মহাপ্রভু আবার বলতে বলতে আবার সে ভাবাবিষ্ট হয়ে গেছেন, একটু বাধ্যা আসছে আবার সে লীলায় প্রবেশ করে যাচ্ছেন। যখন সাধক সাধনা করে না কখন কখন তার সিদ্ধ দেহ প্রাপ্ত হয় সে সাধনার লীলায় সে সাধক প্রবেশ করে, তো বাহির দেহ আছে কিন্তু সাধক সে লীলায় প্রবেশ করছে। যেরকম আমরা দেখেছি শ্রীনিবাস আচার্য, শ্রীনিবাস আচার্য এইরকম প্রতিদিন তার ধ্যানেতে বসতেন, তো ধ্যানেতে এক ঘন্টা দু ঘন্টা বসে আবার ধ্যান মানে ধ্যানেতে সিদ্ধ দেহকে কৃষ্ণের সেবা করতেন, আর কিছু সময় পরে আবার সাধনার দেহে ফিরে আসতেন। একবার শ্রীনিবাস আচার্য এরকম ধ্যান করতে বসেছেন, তো ধ্যানেতে বসেছেন বসতেন আর ফিরে আসতেন না, একদিন হয়ে গেছে, দুই দিন হয়ে গেছে, তিন দিন হয়ে গেছে, তো সবাই চিন্তা সবাই হচ্ছে তো শ্রীনিবাস ঠাকুর আচার্য মারা গেল নাকি, দেহত্যাগ করেছেন নাকি, তো চিন্তা মানে কি হবে এখনই। তখন ওনার শিষ্য রামচন্দ্র কবিরাজকে ডাকে পাঠিয়েছেন, আসলে রামচন্দ্র কবিরাজ খবর পৌঁছবার আগে বুঝতে পেরেছেন তোমার গুরু এরকম কি কিছু হয়েছে, তখন রামচন্দ্র কবিরাজ এসে পৌঁছেছেন, সবাই বলতে দেখা এরকম গুরুদেব ধ্যান করছিলেন তো তিন দিন হয়ে গেল আর ফিরে আসছে না, তো রামচন্দ্র কবিরাজ বলছেন ঠিক আছে আমি এখন ধ্যানেতে বসব, তোমরা আমি ফিরে আসার পর সবাই অপেক্ষা করবে কিছু করবে না। তো রামচন্দ্র কবিরাজ ধ্যানে বসেছেন, তো রামচন্দ্র কবিরাজ তার সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে তার গুরুর অন্বেষণ করতে গিয়েছেন, তো গুরুর অন্বেষণ করে বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে গিয়ে দেখছেন তার গুরুদেব সিদ্ধ শরীর কি নাম আমি ভুলে গেছি, সেই সখী রূপে তিনি যমুনায় আছেন, যমুনা কি করছেন শ্রীনিবাস আচার্য, সেখানে রাধারানী সেদিন রাত্রিরে রাসলীলার পরে যমুনায় স্নান করতে গিয়েছেন, তো স্নান করতে গিয়ে তার নাকের কি নাকে পড়ে এটা কি বলে বাংলায়? নাকের না, কানের তো দুল, নাকের যাই নাকে যেটা পড়ে, তো ওটা ফেলে চলে এসেছে। তখন রাধারানী সভাকে বলছে আমার এটা খুঁজে নিয়ে আস। তখন সমস্ত সখীরা গিয়ে খুঁজছে খুঁজছে খুঁজছে, আর কেউ খুঁজে খুঁজে পাচ্ছে না। যখন রামচন্দ্র কবিরাজ গিয়েছেন তো দেখছেন সেখানে শ্রীনিবাস আচার্য, তিনিও সিদ্ধস্বরূপে সে নাকের সে যে অলঙ্কটা খুঁজছে। তখন রামচন্দ্র বুঝতে পেরেছেন আরে এই জন্য গুরুদেবের দেরি আছে, তো খুঁজে পাচ্ছে না। তখন রামচন্দ্র খুঁজছেন, রামচন্দ্র খবরটা খুঁজতে খুঁজতে এটা পদ্ম ফুলের পদ্ম পাতার উপরে সে নাকের সে অলঙ্কারটা পেয়েছেন। হ্যাঁ, তো নাকের অলঙ্কারটা পেয়ে তখন কি করবে, রাধারানীর অলঙ্কার পেয়েছে, আমরা হলে কি করতাম সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে দৌড়ে দিত, ও রাধারানী আমি অলঙ্কারটা পেয়েছি। উনি কি করেছেন না, রাধারানীকে দেন না, তিনি গিয়ে শ্রীনিবাস আচার্যকে দিয়েছেন। তো শ্রীনিবাস আচার্যকে রূপমঞ্জরীকে দিয়েছেন, রূপমঞ্জরী নিয়ে হ্যাঁ রাধারানীকে দিয়েছেন। তো রাধারানী যখন খুশি হয়েছে, খুশি হয়ে কি করেছেন না, তা পান তাম্বুল যে খাতেন চর্বণ করতেন, সে খুশি হয়ে সে তাম্বুল কিছু তিনি দিয়েছেন শ্রীনিবাস আচার্যকে। সেই তাম্বুলকে শ্রীনিবাস আচার্য কি করেছেন না, তা কাপড়ে বেঁধে রেখেছেন। তো কাপড়ে বেঁধে রেখে যখন কাজ হয়ে গেছে, তখন গুরু শিষ্য দুইজন ওই যে সাধন শরীরে ছিল, সাধনার শরীর সেখানে এসে আবির্ভূত হয়েছে। হঠাৎ সবাই দেখতে পাচ্ছে শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজ উঠে হুঙ্কার করে উঠে বেরিয়েছেন সেখান থেকে, তখনটা করে বেরিয়ে সবাই খুব খুশি হয়ে গেছে, রামচন্দ্র কবিরাজ হ্যাঁ আরো শ্রীনিবাস আচার্য আবার ফেরত এসে গেছেন। তখন ফেরত গেছেন, হঠাৎ খুব সুন্দর গন্ধ, তো হঠাৎ কি সুন্দর গন্ধ, তা সুন্দর গন্ধ মানে যখন শ্রীনিবাস আচার্য দেখছেন তার কাপড় খুলে ওই রাধারানী যে তাম্বুলে দিয়েছিল তার কাপড় সে তাম্বুলে বান্ধা আছে সেখানে। তো তখন শ্রীনিবাস আচার্য দেখে রামচন্দ্রকে দিয়েছেন আর রামচন্দ্র সবাইকে দিয়েছেন, মানে সিদ্ধ শরীরে গিয়ে তিনি একটা আর একটা ভাবে থাকতেন, যে ভাবে সে লীলায় তিনি থাকতেন। তো মহাপ্রভু ঠিক সেরকম কখন রাধারানীর ভাবে, কখন সখীর ভাবে, বিভিন্ন গোপীর ভাবে তিনি ভাবে থাকতেন। তো আজকে এখানে বিশাখা রাধা দেখছে শ্লোক কহিলাম, সেই শ্লোক মহাপ্রভু পড়িতে লাগিলাম। বিশাখারে রাধা, রাধারানী বিশাখাকে যে শ্লোক বলছেন, তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার খুব সুন্দর সুন্দর হয়ে বর্ণনা করছেন। তো রাধারানী কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের রূপের মাধুরিমা বর্ণনা করছে, খুব চমৎকার রূপের মাধুরিমা। তো আগামীকালকে আমরা এটা শ্রবণ করব যে রাধারানীর ভাবে মহাপ্রভু যেই কথা বিশাখাকে রাধারানী বলেছেন সেটাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার প্রয়ার অনুবাদ দিয়ে যেরকম বর্ণনা করছেন, নবঘন স্নিগ্ধবর্ণ দলিতাঞ্জন চিক্কন ইন্দিবর নিন্দি সুকমল যিনি উপমারগণ হরে সবার নেত্রমন কৃষ্ণকান্তি পরম প্রবল কহ সখি কি করি উপায় কৃষ্ণ অদ্ভুত বলাহক মোর নেত্র চাতক না দেখি পিয়াসে মরি যায় সৌদামিনী পিতাম্বর কিছু নহে নিরন্তর মুক্তাহার বকপান্তি ভাল ইন্দ্রধনু শিখিপাখা উপরে দিয়াছে দেখা আর ধনু বৈজয়ন্তী মাল। মানে কত সুন্দর ভাষা, হ্যাঁ কত সুন্দর লেখা। আসলে আমাদের ওড়িশাতে যারা এমএ পিএইচডি করে না তারা এই চৈতন্য চরিতামৃত এগুলো পাঠ করে, শর্ট সন্দর্ভ এগুলো, কত সুন্দর ভাষা, সাধারণ জ্ঞানে বুঝা মুশকিল। নবঘন স্নিগ্ধবর্ণ দলিত দলিতাঞ্জন চিক্কন ইন্দিবর নিন্দি সুকুমল, মানে ভগবান কৃষ্ণের রূপের মাধুরিমা বর্ণনা করছে কি রকম দেখতে না, নবঘন স্নিগ্ধবর্ণ তার বর্ণটি দেখতে নবঘনের মতন, মানে নতুন মেঘের মতন, আর কিরকম দলিতাঞ্জন চিক্কন, অঞ্জন যে আখের কাজল লাগায় না তাকে তার পাউডারকে দললে যেরকম চিক্কন, মানে যেরকম স্মুথ নরম আর চকচকে দেখতে, ঠিক সেরকম নবঘন স্নিগ্ধবর্ণ দলিতাঞ্জন চিক্কন ইন্দিবর নিন্দি সুকুমল, তার শরীর খুব সুকুমল নরম। কিরকম নরম না, ইন্দিবর নিন্দি, ইন্দি মানে নীল কমল, কেবল হয় ইন্দিবর, তার ইন্দিবরকে নীল কমল যতটা নরম তার থেকে আরো সুকুমল তার শরীর। আর কৃষ্ণের সৌন্দর্যের উপমার কি দিব, যিনি উপমার গণ, কোন উপমা দাও যায় না, সমস্ত উপমাকে জয় করে, হরে সবার নেত্র মন, সবার নেত্র মনকে হরণ করে, কৃষ্ণকান্তি পরম প্রবল, সে কৃষ্ণের কান্তি অত্যন্ত প্রবল। আগামীকালকে আমরা শ্রবণ করব সে কৃষ্ণের শরীরটি কি রকম, তার শরীরে বিভিন্ন বেশভূষা, কেন কৃষ্ণ অত আকর্ষণীয়, সে কথা মহাপ্রভু রাধা ভাবে তিনি বর্ণনা করবেন। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।